দানিয়েলের গ্রন্থ সংখ্যা ৯৭, এলিয়াহের ত্রিবিধ প্রয়োগ, আধুনিক ব্যাবিলনের মুখোমুখি সংঘাতের ভবিষ্যৎবাণীমূলক গতি প্রকৃতির উন্মোচন। এলিয়াহের ত্রিবিধ প্রয়োগ শেষকালের এলিয়াহের বাহ্যিক উপাদানসমূহকে প্রতিনিধিত্ব করে। এলিয়াহ একজন মানুষকে প্রতিনিধিত্ব করেন, তবে তিনি মানুষের একটি আন্দোলনকেও প্রতিনিধিত্ব করেন। বার্তাবাহক এলিয়াহের সঙ্গে যুক্ত হওয়া মানুষের এই আন্দোলনকে লাওদিকিয়া দ্বারা প্রতিনিধিত্ব করা অবস্থা ও অভিজ্ঞতা থেকে বের করে আনা হয়।
এলিয়া সমস্ত লোকের কাছে এসে বললেন, তোমরা আর কতদিন দুই মতের মধ্যে দোদুল্যমান থাকবে? যদি প্রভুই ঈশ্বর হন, তবে তাকে অনুসরণ কর, কিন্তু যদি বাল হয়, তবে তাকে অনুসরণ কর। কিন্তু লোকেরা তাকে একটি কথাও উত্তর দিল না। তারপর এলিয়া লোকদের বললেন, আমি একাই প্রভুর নবী হিসেবে অবশিষ্ট আছি, কিন্তু বালের নবীরা ৪৫০ জন। এক রাজাবলী ১৮:২০-১২-১০।
প্রথম বা তৃতীয় স্বর্গদূতের আন্দোলনে সেই সময়ের দূতের সঙ্গে যারা যুক্ত হয়েছিলেন, তারা হয় সার্দিসের মণ্ডলী, নয় লাওদিকিয়ার মণ্ডলীর দ্বারা প্রতিনিধিত্বকৃত ইতিহাস থেকে বেরিয়ে এসেছিলেন। উভয় মণ্ডলীই এলিয়ার সেই প্রশ্ন দ্বারা চিহ্নিত, জনতা কতদিন দুই মতের মধ্যে দোদুল্যমান থাকবে? যে দুই মতের মধ্যে তারা দোদুল্যমান, তা হবাক্কুকের বিতর্ক দ্বারা নির্দেশিত। হবাক্কুক গ্রন্থের দ্বিতীয় অধ্যায়ের বিতর্ক হল সঠিক বা ভ্রান্ত পদ্ধতির মধ্যে এক বিতর্ক। মিলারাইট ইতিহাসে হোক বা শেষকালের ইতিহাসে, যখন ওই বিতর্কের সময় আসে, তখন যারা বিদ্যমান থাকে তারা দ্বিধা ছেড়ে কোনো পক্ষ নেবে কি না, আর নিলেও কোনো পক্ষ নেবে, সে বিষয়ে অনিশ্চিত থাকে। অতএব তারা একটিও কথা বলে না।
প্রভু প্রথম ও তৃতীয় স্বর্গদূতের ইতিহাসে এমন একটি পরীক্ষা নির্ধারণ করেছিলেন, যা প্রকাশ করবে যে বিতর্কের কোন পক্ষ ধর্মত্যাগী প্রোটেস্ট্যান্টবাদের ধর্মতাত্ত্বিক পদ্ধতিতে প্রতিনিধিত্বকৃত পক্ষটি, না মিলারের ভবিষ্যৎবাণীমূলক ব্যাখ্যার নিয়মাবলী, ফিউচার ফর আমেরিকা কর্তৃক গৃহীত নিয়মসমূহসমূহসহ দ্বারা প্রতিনিধিত্বকৃত পদ্ধতি আসল অন্তিম বৃষ্টির বার্তা ছিল। যুক্তরাষ্ট্রে শীঘ্রই আসন্ন রবিবার আইনের সময় যে কার্মেল পর্বতের পরীক্ষা শুরু হবে, তা এটাই দাবি করে যে ঈশ্বর চিহ্নিত করুন তার প্রতিনিধিত্বকারী বার্তাবাহক কে, যেমন তিনি এলিয়ার ক্ষেত্রে এবং ১৮৪৪ সালের মিলারাইট ইতিহাসে করেছিলেন। এলিয়ার ক্ষেত্রে যেমন, এবং যেমন তাদের ক্ষেত্রে যারা দেখেছিল কিন্তু অবস্থান নিতে অনিচ্ছুক ছিল, তেমনি ওই পদ্ধতি সর্বসমক্ষে ঘোষিত ভবিষ্যৎবাণীগুলির পূরণের মাধ্যমে প্রমাণিত হয়েছিল এবং হবে।
দানিয়েল ও যোহনের ভবিষ্যৎবাণীগুলো বোঝা উচিত। তারা একে অপরকে ব্যাখ্যা করে, তারা বিশ্বকে এমন সত্য দেয় যা সবার বোঝা উচিত। এই ভবিষ্যৎবাণীগুলো বিশ্বে সাক্ষ্যস্বরূপ থাকবে। শেষ দিনগুলোতে তাদের পরিপূর্তির মাধ্যমে তারা নিজেরাই নিজেদের ব্যাখ্যা করবে। ক্রেশ সংগ্রহ ১০।
যখন আগুন নেমে এসে এলিয়াহর বলি ভক্ষণ করল, তখন ঈশ্বর নিঃশব্দে যারা দেখছিল তাদের কাছে নিশ্চিত করছিলেন যে এলিয়াহ তার প্রতিনিধি, কিন্তু ততক্ষণে আহাব, ইজেবেল ও তার মিথ্যা ভাববাদীদের জন্য অনেক দেরি হয়ে গিয়েছিল। এমনটাই ঘটেছিল মিলারাইট ইতিহাসে ১৮৪৪ সালের ২২ অক্টোবরের পূর্বে এবং অচিরেই আসন্ন রবিবার আইনের পূর্বে, যার প্রতীক ১৮৪৪ সালের ২২ অক্টোবর। এটি আবার ঘটবে। দুঃখজনকভাবে যারা সিদ্ধান্ত নিতে ওই ঘটনা পর্যন্ত অপেক্ষা করবে, তারা আপনা আপনিই প্রশ্নটির ভুল পক্ষে আগেই সিদ্ধান্ত নিয়ে ফেলবে। এলিয়াহ বার্তাবাহকের নির্বাচন অবশ্যই আহাব, ইজেবেল ও তার মিথ্যা ভাববাদীদের সঙ্গে তার মুখোমুখি হওয়ার পূর্বেই হতে হবে। আগুন এলিয়াহর বলি ভক্ষণ করে যখন সেই নিশ্চিতকরণ সম্পন্ন হল, তখন এলিয়াহ মিথ্যা ভাববাদীদের বোধ করেছিলেন।
বাইবেলের ভবিষ্যৎবাণীতে মিথ্যা নবী হল ষষ্ঠ রাজ্য, এবং শিগগির আসন্ন রবিবার আইনে এটি ষষ্ঠ রাজ্য হিসেবে তার শাসন শেষ করবে, যেখানে এলিয়াহ মিথ্যা নবীদের বোধ করেছিলেন। পরবর্তীতে বৃষ্টির পূর্ণ বর্ষণ শুরু হয়। মিলারাইটদের ইতিহাসে বার্তাবাহক ও তার বার্তাকে তাদের বিপরীতে চিহ্নিত করা হয়েছিল, যারা সেই প্রেক্ষাপটে ধর্মত্যাগী প্রোটেস্ট্যান্টবাদ হিসেবে তাদের ভূমিকা পালন করতে শুরু করেছিল, যা এলিয়ার সাক্ষ্যে মিথ্যা নবী এবং সেই তিনটি শক্তির একটি, যা বিশ্বকে আর্মাগেডনের দিকে নিয়ে যায়। ঈশ্বর বিধান করেছিলেন যে ২২ অক্টোবর ১৮৪৪-এর পর নবচিহ্নিত সত্য ভবিষ্যৎবাণীমূলক আন্দোলন পৃথিবীতে তার কাজ সম্পন্ন করবে, কিন্তু আন্দোলনটি লাওদিকিয়ায় রূপান্তরিত হল এবং অল্পকাল পরেই
আন্দোলন থাকা বন্ধ করল, কারণ এটি আইনগতভাবে স্বীকৃত এক গির্জায় পরিণত হয়েছিল।
প্রথম এলিয়া সম্পর্কে এই দিকগুলো মনে রেখে এখন আমরা দ্বিতীয় এলিয়াহের ভবিষ্যৎবাণীমূলক বৈশিষ্ট্যসমূহ আলোচনা করব, শেষ দিনের তৃতীয় এলিয়াকে তা শনাক্ত ও প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে। যিশু বাপ্তিস্মদাতা জোহনকে সেই ব্যক্তি হিসেবে চিহ্নিত করেছিলেন যিনি পুরাতন নিয়মের শেষ ভবিষ্যৎবাণী পূরণ করেছিলেন।
দেখ, সদাপ্রভুর সেই মহান ও ভয়ঙ্কর দিন আসিবার পূর্বে আমি তোমাদের নিকট ভাববাদী এলিয়াকে প্রেরণ করিব, এবং সে পিতৃগণের হৃদয় সন্তানদের প্রতি আর সন্তানদের হৃদয় তাদের পিতৃগণের প্রতি ফিরাইয়া দিবে, নচেত আমি আসিয়া পৃথিবীকে অভিশাপে আঘাত করিব। মালাখি চরি পাঁচ ছয়।
যদিও যিশু জোহনকে সেই এলিয়া হিসেবে চিহ্নিত করেছিলেন যিনি আসার কথা ছিল, তবু জোহন আসন্ন এলিয়া সম্পর্কে করা ভবিষ্যৎবাণীর সব দিক সম্পূর্ণভাবে পূরণ করেননি, কারণ তৃতীয় ও চূড়ান্ত এলিয়া প্রভুর মহা ও ভয়াবহ দিনের আগে আসবেন, যা সাতটি শেষ মহামারীর সময়কাল, যার সমাপ্তি ঘটে খ্রিস্টের দ্বিতীয় আগমনে। তবুও জোহন ছিলেন দ্বিতীয় এলিয়া এবং তার সাক্ষ্য প্রথম এলিয়াহের সঙ্গে মিলিত হয়ে তৃতীয় ও চূড়ান্ত এলিয়াকে চিহ্নিত ও প্রতিষ্ঠিত করে।
যেমন এলিয়া আধুনিক বাবেলের ড্রাগন, পশু ও মিথ্যা ভাববাদীর ত্রিমুখী প্রতিরূপের মুখোমুখি হয়েছিলেন, তেমনি বাপ্তিস্মদাতা জোহনও রোমীয় কর্তৃত্ব হেরোদ, এক অপবিত্র নারী হেরোদিয়াস এবং তার কন্যা সালোমের মুখোমুখি হয়েছিলেন। কার্মেল পর্বত ২২ অক্টোবর ১৮৮৪কে প্রতিকায়িত করেছিল, যা আবার মার্কিন যুক্তরাষ্ট্রে রবিবার আইনকে প্রতিনিধিত্ব করে। রবিবার আইনের সংকটে সেই ত্রিমুখী জোট গঠিত হয়।
ঈশ্বরের ব্যবস্থার লঙ্ঘন করে পাপতন্ত্রের প্রতিষ্ঠানকে কার্যকর করার ডিক্রির দ্বারা আমাদের জাতি নিজেকে সম্পূর্ণরূপে ধার্মিকতা থেকে বিচ্ছিন্ন করবে। যখন প্রোটেস্ট্যান্টবাদ রোমীয় শক্তির হাত ধরার জন্য ব্যবধানের ওপারে তার হাত প্রসারিত করবে, যখন সে অতন গহ্বরের ওপর দিয়ে হাত বাড়িয়ে স্পিরিচুয়ালিজমের সঙ্গে কর্মর্দন করবে, যখন এই ত্রিভিদ ঐক্যের প্রভাবে আমাদের দেশ একটি প্রোটেস্ট্যান্ট ও প্রজাতান্ত্রিক সরকার হিসেবে তার সংবিধানের প্রত্যেক নীতি অস্বীকার করবে এবং পাপীয় মিথ্যা ও ভ্রান্তির প্রসারের জন্য ব্যবস্থা করবে, তখন আমরা জানতে পারি যে শয়তানের আশ্চর্য কার্যকলাপের সময় এসে গেছে এবং অন্ত নিকটে। টেস্টিমনিজ ভলিউম ৫ ৪৫১।
হেরোদের কাহিনীতে আমরা দেখি যে মূর্তিপূজক রোমের প্রতিনিধি হিসেবে তিনি মূর্তিপূজক রোমের ১০ রাজাদেরও প্রতিনিধিত্ব করেন, তাই তিনি প্রকাশিত বাক্য ১৭ অধ্যায়ে উল্লিখিত সেই ১০ রাজার প্রতীক, যারা এক ঘণ্টার জন্য তাদের রাজ্য বেশ্যার হাতে সমর্পণ করে। হেরোদকে আহাব দ্বারা প্রতিকায়িত করা হয়েছিল, উভয়ই অবৈধ বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন। ইসরায়েলীয় আহাবের পক্ষে ঐসরায়েলীয় কোনো নারীকে বিয়ে করা নিষিদ্ধ ছিল, আর হেরোদ তার ভাইয়ের স্ত্রীকে বিয়ে করেছিল। পৃথিবীর রাজাদের সঙ্গে টায়ার ও বাবিলনের সেই বেশ্যার ব্যভিচারকে আহাব ও হেরোদের ইজেবেল ও হেরোদিয়াসের সঙ্গে অবৈধ সম্পর্কের মাধ্যমে উপস্থাপিত করা হয়েছে।
কার্মেল পর্বতে আহাবের সঙ্গে মুখোমুখি সংঘর্ষটি হেরোদের জন্মদিনের উদযাপন হিসেবে উপস্থাপিত হয়েছিল। রবিবারের আইন কার্যকর হলে যুক্তরাষ্ট্র বাইবেলের ভবিষ্যৎবাণীর ষষ্ঠ রাজ্য থাকা বন্ধ করে আর ১০ রাজা সপ্তম রাজ্যে পরিণত হয়। সপ্তম রাজ্য হিসেবে তাদের জন্মদিনে হেরোদ নেশাগ্রস্ত ভোজে হেরোদিয়াসের কন্যা সালোমেকে তার রাজ্যের অর্ধেক পর্যন্ত দেওয়ার ব্যাপারে সম্মতি দেয়। ১০ রাজা তাদের রাজ্য পশুর হাতে সমর্পণ করতে সম্মত হয়, এবং তারা তাই করে কারণ তারা মিথ্যা নবী যুক্তরাষ্ট্র দ্বারা প্রতারিত হয়েছে এবং আত্মিকভাবে মাতাল।
কার্মেল পর্বতে মিথ্যা নবীরা প্রতারণার প্রচেষ্টায় সারাদিন নাচল, এবং হেরোদ এর জন্মদিনের আসরে হেরোদিয়াসের কন্যা সালোমে মাতাল রাজাকে প্রতারণা করতে নৃত্য করেছিল। এভাবে হেরোদিয়াসের কন্যা জোহন বাপ্তিস্মদাতাকে হত্যার জন্য আহাবের কর্তৃত্ব নিশ্চিত করেছিল। যুক্তরাষ্ট্রে রবিবারের আইন প্রণীত হলে যুক্তরাষ্ট্র সমগ্র বিশ্বকে প্রতারণা করে এমন এক বিশ্বব্যাপী জন্তুর প্রতিমূর্তি গ্রহণ করাতে বাধ্য করবে, যা এমন এক রাজ্য নিয়ে গঠিত যে রাজ্যটি অর্ধেক ধর্মশাসন ও অর্ধেক রাষ্ট্রশাসনে গঠিত। ত্রিমুখী জোটের মিথ্যা নবী হিসেবে যুক্তরাষ্ট্র যে সারা বিশ্বকে প্রতারণা করবে তার পূর্বরূপ ছিল জেজেবেলের নবীদের নৃত্য এবং জেজেবেলের কন্যা সালোমের নৃত্য, কারণ জেজেবেল হল ক্যাথলিক ধর্ম আর ধর্মত্যাগী প্রোটেস্ট্যান্ট ধর্ম হল তার কন্যারা সালোমের ন্যায়। মৃত্যুর বিধান অন্তর্ভুক্ত এমন আসন্ন রবিবারের আইন প্রণয়নের সময় থেকেই নিপীড়ন শুরু হয়, যার প্রতীক হল দ্বিতীয় এলিয়াহর শিরোচ্ছেদ এবং তার মাথাটি হেরোদিয়াস দ্বারা প্রতিনিধিত্বকৃত পোপতন্ত্রের জন্য এক ঝুড়িতে তুলে দেওয়া। সেই সময় পোপতন্ত্রের প্রাণঘাতী ক্ষত সম্পূর্ণরূপে সেরে ওঠে, সে আর বিস্মৃত থাকে না, এবং 144,000-এর পতাকা উত্তোলিত হলে শেষ বৃষ্টি অপরিমিতভাবে ঢেলে দেওয়া হয়। তখন তৃতীয় হাই এর ইসলাম আঘাত হানে এবং বহু জলের ওপর বসে থাকা মহান বেশ্যার ধাপে ধাপে বিচার শুরু হয়, তার দণ্ড দ্বিগুণ হয়।
আর আমি স্বর্গ হইতে আর একটি স্বর শুনিলাম, যাহা বলিতেছিল, হে আমার লোকেরা, তাহার মধ্য হইতে বাহির হইয়া আইস, যেন তোমরা তাহার পাপের অংশীদার না হও এবং তাহার আঘাতসমূহের অংশগ্রহণ না কর, কারণ তাহার পাপ স্বর্গ পর্যন্ত পৌঁছিয়াছে এবং ঈশ্বর তাহার অধার্মিক কার্যসমূহ স্মরণ করিয়াছেন। সে যেমন তোমাদিগকে প্রতিফল দিয়াছে, তোমরাও তাহাকে তদ্রূপ প্রতিফল দাও এবং তাহার কার্য অনুসারে তাহাকে দ্বিগুণ করিয়া দ্বিগুণ দাও। যে পাত্রে সে পূর্ণ করিয়াছে, সেই পাত্রেই তাহার জন্য দ্বিগুণ পূর্ণ কর। প্রকাশিত বাক্য 18:6।
তার বিচার দ্বিগুণ হবে, কারণ খ্রিস্টাব্দ তুছুটিচ্ছয়িক থেকে 1898 পর্যন্ত অন্ধকার যুগে যে হত্যাকাণ্ড সে ঘটিয়েছিল তার জন্য এখনও তার বিচার হয়নি। পঞ্চম সিল মোহরে পোপতন্ত্র যাদের হত্যা করেছিল তাদেরকে প্রতীকভাবে বেদির নিচে দেখানো হয়েছে। তারা জিজ্ঞাসা করে ঈশ্বর কবে রোমের বেশ্যাকে বিচার করবেন, আর তাদের বলা হয় যেমন করে তাদের হত্যা করা হয়েছিল তেমনই যাদের হত্যা করা হবে এমন দ্বিতীয় একদল শহীদের সংখ্যা পূর্ণ না হওয়া পর্যন্ত তারা যেন তাদের কবরেই বিশ্রাম নেয়। যখন তার বিচার আসবে তা দ্বিগুণ হবে, কারণ সে ঈশ্বরের বিশ্বস্ত লোকদের দুই দফায় হত্যা করেছে।
আর তিনি যখন পঞ্চম সিল খুললেন তখন আমি বেদির নিচে তাদের আত্মাগুলিকে দেখলাম, যারা ঈশ্বরের বাক্যের জন্য এবং যে সাক্ষ্য তারা ধারণ করেছিল তার জন্য নিহত হয়েছিল। তারা উচ্চস্বরে চিৎকার করে বলল, হে প্রভু, পবিত্র ও সত্য, কতক্ষণ পর্যন্ত তুমি বিচার করো না এবং যারা পৃথিবীতে বাস করে তাদের ওপর আমাদের রক্তের প্রতিশোধ নাও না? তাদের প্রত্যেককে সাদা বস্ত্র দেওয়া হল এবং তাদের বলা হল যে তারা আর অল্পকাল বিশ্রাম করুক, যতক্ষণ না তাদের সহদাসরাও এবং তাদের ভাইয়েরা, যাদেরও তাদের মতোই হত্যা করা হবে, সেই সংখ্যা পূর্ণ হয়। প্রকাশিত বাক্য 6:9-11।
সিস্টার হোয়াইট পঞ্চম সিলের শহীদদের বিবরণকে রবিবারের আইনের সময়ে স্থাপন করেন, যেখানে ঈশ্বরের অন্য পালকে বাবেল থেকে বেরিয়ে আসতে ডাকা হয়, আর তা হল হেরোদের জন্মদিনের ভোজ, যখন 10 রাজা সম্মত হয় যে তারা তাদের সপ্তম রাজ্যটি 7টির থেকেই উদ্ভূত অষ্টম রাজ্যের হাতে তুলে দেবে।
যখন পঞ্চম মোহর খোলা হল, দ্রষ্টা যোহন দর্শনে বেদির নিচে সেই দলকে দেখলেন যারা ঈশ্বরের বাক্য ও যীশু খ্রিস্টের সাক্ষ্যের জন্য নিহত হয়েছিল। এরপর এল প্রকাশিত বাক্যের 18 অধ্যায়ে বর্ণিত দৃশ্যাবলী, যখন যারা বিশ্বস্ত ও সত্যনিষ্ঠ তাদের বাবেল থেকে বেরিয়ে আসতে আহ্বান করা হয়। প্রকাশিত বাক্য 18:7 আহ্বান করা হয়। ম্যানুস্ক্রিপ্ট রিলিজেস খণ্ড 2:6।
বাবেল থেকে যাদের ডেকে বের করে আনা হয় তারা শহীদদের দ্বিতীয় দল, যাদের পোপতন্ত্র হত্যা করে, যেমন হেরোদিয়াস দ্বিতীয় এলিয়াকে হত্যা করেছিল। সিস্টার হোয়াইটও পঞ্চম মোহরকে শেষ মোহর খোলার সূচনায় স্থাপন করেন।
আর যখন তিনি পঞ্চম মোহর খুললেন আমি বেদির নিচে দেখলাম তাদের আত্মাগুলিকে, যারা ঈশ্বরের বাক্যের জন্য এবং যে সাক্ষ্য তারা ধারণ করেছিল তার জন্য নিহত হয়েছিল, এবং তারা উচ্চ স্বরে চিৎকার করে বলল, কতদিন, হে প্রভু, পবিত্র ও সত্য, তুমি পৃথিবীতে বাসকারী তাদের বিরুদ্ধে আমাদের রক্তের বিচার ও প্রতিশোধ করবে না? এবং তাদের প্রত্যেককে শ্বেত বসন দেওয়া হল, তাদের শুচি ও পবিত্র বলে ঘোষিত করা হয়েছিল, এবং তাদের বলা হল তারা যেন আরও অল্পকাল বিশ্রাম করে, যতক্ষণ না তাদের সহদাসরাও এবং তাদের ভাইয়েরা, যারা তাদের মতোই নিহত হবে, সেই কথা পূর্ণ হয়। প্রকাশিত বাক্য 6:9-11। এখানে যেসব দৃশ্য জোহনের সামনে উপস্থাপিত হয়েছিল সেগুলি তখন বাস্তব ছিল না, বরং ভবিষ্যতের কোনো এক সময়ে যা ঘটবে তারই চিত্র ছিল। প্রকাশিত বাক্য 8:10-1:10-4 উদ্ধৃত, ম্যানুস্ক্রিপ্ট রিলিজেস খণ্ড 2:1900।
অন্ধকার যুগে পোপতন্ত্রের হাতে নিহতদের প্রার্থনাগুলি সপ্তম সিল মোহর খোলার সময় স্মরণ করা হয়, যা নির্দেশ করে যে সপ্তম সিল মোহর আসন্ন রবিবার আইনের সময় খোলা হবে, কারণ সেখানেই ঈশ্বর তার পাপসমূহ স্মরণ করেন।
আর আমি স্বর্গ থেকে আর একটি স্বর শুনিলাম, যাহা বলিতেছিল, আমার লোকেরা, তাহার মধ্য হইতে বাহির হও, যেন তোমরা তাহার পাপের অংশীদার না হও, এবং যেন তোমরা তাহার মহামারীগুলির অংশ না পাও, কারণ তাহার পাপ স্বর্গ পর্যন্ত পৌঁছিয়াছে, এবং ঈশ্বর তাহার অধার্মিকতাসমূহ স্মরণ করিয়াছেন। সে যেরূপ তোমাদিগকে প্রতিফল দিয়াছে, তোমরাও তাহাকে সেইরূপ প্রতিফল দাও, এবং তাহার কার্য অনুসারে তাহাকে দ্বিগুণ, হ্যাঁ দ্বিগুণ প্রতিফল দাও। যে পাত্রে সে পূর্ণ করিয়াছে, সেই পাত্রেই তাহার জন্য দ্বিগুণ পূর্ণ কর। প্রকাশিত বাক্য 18:6।
প্রথম এলিয়া 144,000 ও ত্রিবিধ ঐক্যের মধ্যে যে মুখোমুখি সংঘর্ষ ঘটে, যে ঐক্য শেষ দিনে বিশ্বকে আর্মাগেডনে নিয়ে যায়, তার সাক্ষ্য দেয়। দ্বিতীয় এলিয়া বাপ্তিস্মদাতা যখন প্রথম এলিয়াহর সাক্ষ্য পুনরাবৃত্তি করে এবং তা সম্প্রসারিত করে, এবং তারা একত্রে লাইন পর লাইন তৃতীয় ও চূড়ান্ত এলিয়াহর ভবিষ্যৎবাণীমূলক বৈশিষ্ট্যসমূহ শনাক্ত ও প্রতিষ্ঠিত করে। তৃতীয় এলিয়াহকে একজন প্রারম্ভিক এলিয়া মিলার এবং একজন সমাপনী এলিয়াহ দ্বারা প্রতিনিধিত্ব করা হয়, কারণ প্রথম স্বর্গদূতের আন্দোলন তৃতীয় স্বর্গদূতের আন্দোলনে পুনরাবৃত্ত হয়।
প্রকাশিত বাক্য 14-এর বার্তাগুলিকে ঈশ্বর ভবিষ্যৎবাণীর ধারায় তাদের স্থান দিয়েছেন, এবং তাদের কাজ এই পৃথিবীর ইতিহাসের সমাপ্তি পর্যন্ত থামার নয়। প্রথম ও দ্বিতীয় স্বর্গদূতের বার্তাগুলি এখনও এই সময়ের জন্য সত্য, এবং পরবর্তীতে যা আসে তার সঙ্গে এগুলো সমান্তরালভাবে চলবে। দ্য 1888 ম্যাটেরিয়ালস 86 রি 86 4।
তৃতীয় এলিয়া আলফা ও ওমেগার চিহ্ন বহন করে, কারণ এটি শুরু ও সমাপ্তির এলিয়াকে নির্দেশ করে। প্রথম ও শেষ এলিয়া উভয়েই প্রকাশিত বাক্য 14 অধ্যায়ের প্রথম অথবা তৃতীয় স্বর্গদূতের একটি আন্দোলনকে প্রতিনিধিত্ব করে।
বাপ্তিস্মদাতা যোহনের কাজ এবং যারা শেষ দিনে এলিয়ার আত্মা ও শক্তিতে অগ্রসর হয়ে লোকদের তাদের উদাসীনতা থেকে জাগিয়ে তোলে, তাদের কাজ বহুদিক থেকে একই। তার কাজ সেই কাজের এক প্রতিরূপ যা এই যুগে সম্পন্ন হওয়া আবশ্যক। খ্রিস্ট দ্বিতীয়বার আগমন করবেন ধার্মিকতায় জগতের বিচার করতে, জগতের কাছে প্রদেশে সতর্কবার্তা বহনকারী ঈশ্বরের বার্তাবাহকদের উচিত খ্রিস্টের দ্বিতীয় আগমনের পথ প্রস্তুত করা, যেমন যোহন তার প্রথম আগমনের জন্য পথ প্রস্তুত করেছিলেন। এই প্রস্তুতিমূলক কাজে প্রত্যেক উপত্যকা উঁচু করা হবে এবং প্রত্যেক পর্বত নিচু করা হবে, এবং বাঁকা পথ সোজা করা হবে, এবং দুর্গম স্থান সমতল করা হবে, কারণ ইতিহাসের পুনরাবৃত্তি হবে এবং আবারও প্রভুর মহিমা প্রকাশিত হবে এবং সমস্ত মর্ত্য একসঙ্গে তা দেখবে, কারণ সদা প্রভুর মুখ এই কথা বলিয়াছে। সাদার্ন ওয়াচম্যান, March 21, 1905।
এলিয়াহর ত্রিমুখী প্রয়োগ এলিয়া ও তার সঙ্গে সম্পর্কিত আন্দোলনের পক্ষ এবং আধুনিক বাবিলের ত্রিমুখী ঐক্যের মধ্যে মুখোমুখি সংঘাতকে উপস্থাপন করে। এটি চুক্তির দূতের জন্য পথ প্রস্তুতকারী বার্তাবাহকের ত্রিমুখী প্রয়োগের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত, তবে সেই ধারা আন্দোলন ও বার্তাবাহকের অভ্যন্তরীণ গতিশীলতাকে উপস্থাপন করে। উভয় ত্রিমুখী প্রয়োগেই বার্তাবাহক ও আন্দোলনের তৃতীয় ও চূড়ান্ত পূরণ আলফা ও ওমেগা দ্বারা প্রতিকায়িত, যা একটি প্রারম্ভিক পূরণ এবং একটি সমাপ্ত পূরণকে নির্দেশ করে। তৃতীয় ও চূড়ান্ত এলিয়া তৃতীয় স্বর্গদূতের আন্দোলনকে প্রতিনিধিত্ব করে, আর সেই আন্দোলনই 144,000-এর আন্দোলন। যখন প্রকাশিত বাক্য 11-র মহাভূমিকম্পের সময় উপস্থিত হবে, তখন তারা বাবিলন থেকে বৃহৎ জনসমষ্টিকে আহ্বান করার জন্য একটি পতাকার মতো উচ্চে উত্তোলিত হবে। ওই সময়ের পূর্বে শান্তি ও নিরাপত্তার জাল শেষ বৃষ্টির বার্তা উপস্থাপনকারী ভণ্ড আন্দোলনের বিপরীতে সেই দূত ও আন্দোলনকে চিহ্নিত করা হবে।
সত্য ও মিথ্যা বার্তা এবং বার্তাবাহকের পার্থক্য বার্তার পূর্তি দ্বারা চেনা যায়। এই নিবন্ধগুলি 2023 সালের জুলাইয়ের শেষ দিকে শুরু হয়েছিল, এবং 7 অক্টোবরের হত্যাযজ্ঞের অনেক আগেই নিবন্ধগুলো উল্লেখ করছিল যে সত্য শেষ বৃষ্টির বার্তা ইসলামকে তৃতীয় বিপদ হিসেবে চিহ্নিত করে, এবং এই বার্তাটি 2001 সালের 11 সেপ্টেম্বর শুরু হয়েছিল। নিবন্ধগুলো আরও দেখিয়েছিল যে অনুপ্রেরণা অনুযায়ী সেই সময় থেকে যে জাতিসমূহের ক্রোধোদয় শুরু হয়েছিল তা প্রসববেদনায় কাতর এক নারীর মতো ছিল। অতএব পৃথিবীর ওপর নেমে আসা সেই ক্রোধ ও দুর্যোগ অনুগ্রহকালের সমাপ্তি পর্যন্ত ক্রমেই বৃদ্ধি পেতে থাকবে।
আমরা আমাদের পরবর্তী নিবন্ধে গবেষণাটি চালিয়ে যাব।
আহা, যদি ঈশ্বরের লোকেরা হাজারো নগরের আসন্ন ধ্বংস সম্পর্কে সচেতন হতো, যেগুলো এখন প্রায় সম্পূর্ণ মূর্তিপূজায় সমর্পিত, কিন্তু যাদের সত্য ঘোষণা করার কথা তাদের অনেকেই নিজের ভাইদের দোষারোপ ও নিন্দা করছে। যখন ঈশ্বরের রূপান্তরকারী শক্তি মনুষ্য মনে কাজ করবে, তখন একটি সুস্পষ্ট পরিবর্তন ঘটবে। মানুষের আর সমালোচনা করা বা ভেঙে ফেলার প্রবণতা থাকবে না। তারা এমন অবস্থানে দাঁড়াবে না যা বিশ্বে আলোর জ্যোতি ছড়ানোকে বাধা দেয়। তাদের সমালোচনা, তাদের দোষারোপ থেমে যাবে। শত্রুর শক্তিগুলো যুদ্ধের জন্য সমবেত হচ্ছে। আমাদের সামনে দুর্ধর্ষ সংঘর্ষ অপেক্ষা করছে। ভাই ও বোনেরা, আরও ঘনিষ্ঠভাবে একত্র হও, একত্র হও, খ্রিস্টের সঙ্গে যুক্ত হও। তোমরা বলো না একটি জোট, তাদের যে ভয় তোমরা সে ভয় করো না, ভীত হইও না। সেনাবাহিনীর প্রভুকে নিজেই পবিত্র গণ্য করো। তিনিই তোমাদের ভয় হন, তিনিই তোমাদের শঙ্কা হন, আর তিনি হবেন একটি আশ্রয়স্থান। কিন্তু ইসরায়েলের উভয় গৃহের জন্য তিনি হবেন হোচটের পাথর ও আপত্তির শিলা, এবং জেরুজালেমের অধিবাসীদের জন্য ফাঁস ও ফাঁদ। আর তাদের মধ্যে অনেকে হোঁচট খাবে, পড়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হবে, ফাঁদে পড়বে এবং ধরা পড়বে। পৃথিবী এক নাট্যমঞ্চ, এর অধিবাসীরা, অভিনেতারা শেষ মহানাটকে নিজেদের ভূমিকায় অভিনয়ের প্রস্তুতি নিচ্ছে। ঈশ্বরকে দৃষ্টির আড়ালে রাখা হয়েছে। মানবজাতির বৃহৎ জনসমষ্টির মধ্যে কোনো ঐক্য নেই। কেবল যখন মানুষ নিজেদের স্বার্থসিদ্ধির জন্য জোট বাঁধে, তখনই কিছুটা ঐক্য দেখা যায়। ঈশ্বর দেখছেন, তার বিদ্রোহী প্রজাদের বিষয়ে তার উদ্দেশ্যসমূহ বাস্তবায়িত হবে। পৃথিবী মানুষের হাতে সমর্পিত হয়নি, যদিও ঈশ্বর কিছু সময়ের জন্য বিভ্রান্তি ও বিশৃঙ্খলার উপাদানগুলোকে প্রভাব বিস্তার করতে দিচ্ছেন। অধোলোকের এক শক্তি কাজ করছে নাটকের শেষ মহাদৃশ্যসমূহ আনতে। খ্রিস্টরূপে শয়তানের আগমন এবং গোপন সঙ্ঘে নিজেদের একত্রে বাঁধছে এমনদের মধ্যে অধার্মিকতার সমস্ত প্রতারণা নিয়ে কাজ করা। যারা জোটবদ্ধতার মোহে আত্মসমর্পণ করছে, তারা শত্রুর পরিকল্পনাই বাস্তবায়ন করছে। কারণের পরে ফল আসবেই। পাপাচার প্রায় তার চূড়ান্ত সীমায় পৌঁছেছে। বিশ্বজুড়ে বিভ্রান্তি ছেয়ে গেছে এবং অতি শীঘ্রই মানবজাতির উপর এক মহা আতঙ্ক নেমে আসবে। শেষ একেবারেই ঘনিয়ে এসেছে। আমরা যারা সত্য জানি, আমাদের উচিত প্রস্তুতি নেওয়া সেই ঘটনার জন্য যা শিগগিরই এক অভিভূতকর বিস্ময় হিসেবে পৃথিবীর উপর ভেঙে পড়বে। রিভিউ অ্যান্ড হেরাল্ড, 10 সেপ্টেম্বর 1930।